হলো বাংলা অনুষ্ঠান। শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শনিবার, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার বাংলা অধিবেশনে। ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন। আজ আমাদের অধিবেশনে থাকছে ওয়াশিংটন ডিসিতে মার্চ ফর আওয়ার লাইভস নিয়ে একটি প্রতিবেদন।
When I send my kids to school, I never have to worry about them having to do active shooter drills.
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
এক নায়কতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে বিএনপি।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
মসজিদ কি ইসলামের আবশ্যিক অঙ্গ? এই কুট প্রশ্ন বিচারের পর তবেই মূল অযোধ্যা মামলার শুনানি শুরু হবে।
প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক আক্রমণের বিরুদ্ধে আজ ওয়াশিংটনে মার্চ ফর আওয়ার লাইভস বিক্ষোভে হাজার হাজার লোক সমবেত হয়েছেন। ফ্লোরিডার পার্কল্যান্ডে মেজর মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভের আয়োজন করে। সেখানে 14 ফেব্রুয়ারি গুলি করে 14 জনকে হত্যা করা হয়। আয়োজক ছাত্রছাত্রীরা দাবি করছে যে শিশু এবং ছেলেমেয়েদের জীবন যেন এদেশে অগ্রাধিকার লাভ করে। তারা আরও দাবি করেছে যে স্কুলে এই গোলাগুলির মহামারীর যেন পরিসমাপ্তি ঘটে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সঞ্জনা ফিরোজ এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি লক্ষ্য করছেন। সঞ্জনা, আমাদের বলুন এখন ঠিক কোথায় আছেন, কি দেখছেন?
আমি এই মুহূর্তে আছি লাফন প্লাজায়। এখানে লাফন মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ জড়ো হয়েছেন। এখানে সবাই ডিসিতে মার্চ ফর লাইভস ইভেন্টে এসছেন। আপনারা ট্রেনে দেখতে পাচ্ছেন
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ আপনাকে। বিশ্ব সংবাদে পরে সম্পর্কে রয়েছে বিক্ষোভ মিছিলের স্থান থেকেই সঞ্জনা ফিরোজের সঙ্গে আমাদের কথোপকথন। তাছাড়া সরাসরি ফেসবুক লাইভ অনুষ্ঠানেও দেখবেন স্কুলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের সচিত্র বর্ণনা। এদিকে অস্ট্রেলিয়া প্রবাসী আমেরিকান জেনিফার স্মিথ যুক্তরাষ্ট্রের স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।
The biggest thing that I've learned here, and this is more personal, is I can breathe easy. When I send my kids to school, I never have to worry about them having to do active shooter drills. I don't have to worry about active shooters.
তিনি বলছিলেন যে অস্ট্রেলিয়া এ নিয়ে তাকে কোনো ভাবতে হয় না, কিন্তু যুক্তরাষ্ট্র সম্পর্কে তিনি উদ্বিগ্ন। আমেরিকানরা সাধারণত বন্দুক বহনের অধিকার ত্যাগ করতে রাজি নন এবং এ বিষয়ে খুব কম পরিবর্তন সাধন করা হয়েছে। তবে নতুন একটি জরিপে দেখা যাচ্ছে যে এ সম্পর্কে মনোভাবে ধীরে ধীরে পরিবর্তন আসছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন যে ফ্রান্সের যে পুলিশ কর্মকর্তা ত্রেবের সুপারমার্কেটে একজন বন্দুকধারীর কাছে পণবন্দীদের বিনিময়ে নিজেকে সমর্পণ করেন, তিনি মারা গেছেন। সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলেম আজ তাঁর টুইটারে লেখেন, লিউটেন্যান্ট কর্নেল আর্নাউদ বেলথ্রেম মারা গেছেন। তিনি তাঁর দেশের জন্য মৃত্যুকে বরণ করেছেন। ফ্রান্স কখনই তাঁর বীরত্বকে ভুলবে না। কর্তৃপক্ষ বলছে যে এই গোলাগুলির সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য একজন মহিলাসহ দুজনকে আটক করা হয়েছে। বলা হচ্ছে মহিলাটির সঙ্গে হামলাকারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বন্দুকধারীটি গতকাল 3 জনকে গুলি করে হত্যা করে। প্রথমে গতকাল সকালে সে দক্ষিণ ফ্রান্সের কারকানসো এলাকার কাছে একটি গাড়ি অপহরণ করে। গাড়ির যাত্রীকে হত্যা করা হয় এবং চালক আহত হন। তারপর সে গাড়ি নিয়ে এগিয়ে যায় এবং একদল পুলিশের উপর গুলি চালায় যারা তখন জগিং করছিলেন। এই ঘটনায় একজন পুলিশ আহত হন। এরপর কারকানসোর কাছেই ত্রেব শহরে সে একটি সুপারমার্কেটে গিয়ে গুলি চালিয়ে 2 জনকে হত্যা করে। সে ওই সুপারমার্কেটে বেশ কজন লোককে পণবন্দী করে রাখে। সেখানে এই পুলিশ কর্মকর্তা বেলট্রেম স্বেচ্ছায় পণবন্দীদের মুক্তির বিনিময়ে বন্দুকধারীর কাছে নিজেকে সমর্পণ করেন। তাঁর সহকর্মীরা বন্দুকের গুলি শোনার পর ওই বাজারে ঢুকে পড়ে বন্দুকধারীটিকে হত্যা করে। এরই মধ্যে বেলট্রেম বন্দুকধারীর গুলিতে আহত হন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একথা বলার পর যে সাক্ষ্য প্রমাণে মনে হচ্ছে বন্দুকধারীর কর্মকাণ্ড ছিল সন্ত্রাসবাদী। কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীরই প্রচার শাখা এই ঘটনার দায় পরে স্বীকার করে। গতকাল যুক্তরাষ্ট্রের অভিশংসকরা এই অভিযোগ এনেছেন যে অন্যতম বৃহত্তম রাষ্ট্রপরিচালিত সাইবার আক্রমণ, যা কিনা বিচার বিভাগ উদ্ধার করেছে, তাতে দেখা যাচ্ছে যে ইরান সরকারের পক্ষে 9 জন ইরানি হ্যাকার মূল্যবান গবেষণা ও অন্যান্য উপাত্ত হ্যাক করার লক্ষ্যে 4 বছর ধরে শত শত আমেরিকান ও বিদেশি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে গোপনে প্রবেশ করে। এই হ্যাকাররা তেহরান ভিত্তিক কোম্পানি মাবনা ইনস্টিটিউটের পক্ষে কাজ করেছে এবং বহুবার কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করেছে, যার মধ্যে রয়েছে অধ্যাপকদের টার্গেট করে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC-র পক্ষে অভিযান চালানো। অভিশংসকরা বলছেন যে IRGC হচ্ছে ইরানের অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম যাদেরকে ইরান গোপনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছে। কম্পিউটারে অবৈধভাবে প্রবেশকারীরা চুরি করা তথ্য উপাত্ত দুটি ওয়েবসাইটের মাধ্যমে ইরানি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ক্রেতাদের কাছে বিক্রি করেছে। 2013 সালে শুরু হওয়া এই অভিযান অন্তত 2017 সালের ডিসেম্বর পর্যন্ত চলে, যাতে 22টি দেশের 320টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সিস্টেম আক্রান্ত হয়। এর মধ্যে 144টি হচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়। এতে যে ব্যাপক পরিমাণ গবেষণা চুরি করা হয় তাতে বিশ্ববিদ্যালয়গুলোর $340 কোটি ক্ষতি হয়। বাংলাদেশে একনায়কতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকার সংবাদদাতা জহুরুল আলম।
জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এর প্রতিবেদনের উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের নিন্দা জানিয়ে বলেন, স্বৈরতান্ত্রিক শাসনের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশকে আজ এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে।
পৃথিবীর দেশগুলোর মধ্যে, রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ নিম্নের দিক থেকে অন্যতম 5টি দেশের একটি, যেখানে আপনার গণতন্ত্র বিদায় নিয়েছে এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীনতা যুদ্ধ করে যারা আমরা আপনার গণতন্ত্রের জন্য লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম, তারা অত্যন্ত লজ্জাবোধ করছি।
সংস্থাটির গবেষণা প্রতিবেদনে একনায়কতান্ত্রিক দেশের তালিকায় যে 5টি দেশকে যুক্ত করা হয়েছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে। অন্য 4টি দেশ হচ্ছে লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া এবং উগান্ডা। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই 5টি দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড এখন আর পূরণ করছে না। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
1994 সালে অযোধ্যায় বাবরি মসজিদ বিষয়ক এক মামলায় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির এক বেঞ্চ রায় দিয়েছিল মসজিদ ইসলামের আবশ্যিক অঙ্গ নয়। সেই অবস্থান বদল করার দাবি তুলেছে অযোধ্যা মামলার অন্যতম শরিক সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
1994 সালের অযোধ্যায় বাবরি মসজিদ বিষয়ে একটি মামলায় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির এক বেঞ্চ বলেছিল মসজিদ ইসলামের আবশ্যিক অঙ্গ নয়। সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড অবশ্য আপত্তি জানিয়ে বলেছে মসজিদ ভেঙে গেলেও মুসলমানেরা বিশ্বাস করেন ওই জমিটি বরাবরের জন্য আল্লাহর সম্পত্তি। ঠিক যেমন হিন্দুরা অযোধ্যার বিতর্কিত জমিটিকে রামচন্দ্রের জন্মস্থান বলেই বিশ্বাস করেন। তবে 1994 সালের রায়ের পুনর্বিচারের জন্য এবার 5 বিচারপতির বেঞ্চ গঠন করতে হবে, তারপরেই মূল মামলার শুনানি শুরু করা যাবে। সুপ্রিম কোর্ট জানাচ্ছেন পুরনো ওই রায়ের পুনর্বিচারের জন্য নতুন বেঞ্চ তৈরি করে দেবেন তারা। তখনই বিচার হবে মসজিদ ইসলামের অঙ্গাঙ্গী কিনা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবে ভারতীয় শেয়ার বাজারের সূচক সেন্সেক্স শুক্রবার নেমে গেল 410 পয়েন্ট। সামগ্রিকভাবে এই সূচক নেমে এখন 32,597 পয়েন্ট, যা কিনা গত 5 মাসের মধ্যে নিম্নতম। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতের শেয়ার বাজারের সূচক 3,000 পয়েন্ট পড়ে গিয়ে শুক্রবার বিকেলে 32,597 পয়েন্টে পৌঁছয়। সংকট শুরু হয়েছিল হীরে ব্যবসায়ী নীরব মোদীর ব্যাংক জালিয়াতির ঘটনার পর থেকেই। গত কয়েকদিনে আবার চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ যতই তীব্রতর হয়েছে ততই বাড়ছে হাতের শেয়ার বাজারে বিক্রি করে দেবার ঝোঁক। কেবল শুক্রবারই সূচক 410 পয়েন্ট নেমে গিয়েছিল। সান্ত্বনার কথা এটুকুই যে কেবলমাত্র ভারতেই নয়, শেয়ারের সূচক পড়ে যাচ্ছে সাংহাই, হংকং, তাইপে, সিওল, টোকিও এবং সিডনির শেয়ার বাজারেও। তুলনায় ভারতে বরং বাজারের পতন অন্যান্য বাজারের চেয়ে কিছুটা কম। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে এপ্রিল মাসে দুই কোরিয়ার মধ্যকার শীর্ষ বৈঠকের আলোচ্যসূচি এবং আনুষঙ্গিক বিষয় সমন্বয় সাধনের জন্য উত্তর কোরিয়া আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছে। সীমান্তের কাছে সন্ধিগ্রাম পানমুনজমে উভয় পক্ষ 3 সদস্য বিশিষ্ট একটি আলোচক দল পাঠাবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আপনারা আগেই শুনেছেন বিশ্ব সংবাদে। ওয়াশিংটন ডিসিতে চলছে মার্চ ফর আওয়ার লাইভস। 14 ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গুলির ঘটনায় 17 জন শিক্ষার্থী নিহত হয়েছিলেন। এরপর শিক্ষার্থীরা নেভার এগেইন, নট ওয়ান মোর 2টি প্রচারণা চালিয়েছে। গত 14 মার্চ ন্যাশনাল স্কুল ওয়াকআউট হয়েছে এবং আজ হচ্ছে একই দাবিতে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ করা এবং স্কুল নিরাপত্তা বৃদ্ধির দাবিতে এই মার্চ ফর আওয়ার লাইভস। ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে। আর বিশ্ব সংবাদেই আপনারা শুনেছেন, সেখানে সঞ্জানা ফিরোজ আমাদের সহকর্মী এখন অবস্থান করছেন এবং এখনকার পরিস্থিতি কি তাই জানতে আমরা সঞ্জানার সঙ্গে যোগাযোগ করছি। তিনি জানাচ্ছেন আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি সেখানকার। সঞ্জানা, আপনি আছেন?
জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে।
আচ্ছা, আমরা সকালবেলায় আপনার
শ্রোতাদের কাছে যে আমি কিন্তু ফেসবুক লাইভ করার চেষ্টা করেছি, কিন্তু এখানে যে পরিস্থিতিটি রয়েছে ইন্টারনেটের সংযোগ খুবই দুর্বল এখানে, যার কারণে আমি দেখাতে পারছি না। তবে আমি অনেক চেষ্টা করছি দর্শকদের ফেসবুক লাইভে দেখানোর জন্য। এবং আজকের যে ইভেন্টটি হচ্ছে এত ব্যাপক আকারে হচ্ছে, আমার মনে হয় না যে কেউ আশা করেছিলেন যে এত মানুষের সমাগম এখানে হবে।
আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি একটা, যেটা আপনি আপনার সাউন্ড আপনারা আমরা শুনেছি বিশ্ব সংবাদে আপনি লাফন প্লাজা থেকে সাউন্ড দিয়েছিলেন সেটা, কিন্তু এখন আপনি যেখানে অবস্থান করছেন এটি মূল ভেনু থেকে কত দূরে এবং মূল ভেনুটি কোথায়?
মূল ভেনুটি এখানে যেটি বলছে যে 3rd স্ট্রিটে, এবং সেখানে যেতে হলে আমাকে এখান থেকে আমি ঠিক 4 মাইল দূরে আছি, কারণ মূল যে স্টেজটি আছে সেই পর্যন্ত যেতে হলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরেকটু জোরালো, সেই পর্যন্ত আমি যেতে পারছি না, এবং সেখানে সংযোগ কিন্তু খুবই দুর্বল। তবে সেখানে অনেক সেলিব্রিটিরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই আজকের ইভেন্টটির জন্য কিন্তু ফান্ড রেইজও করেছেন, অনেক ডোনেশন দিয়েছেন তারা। এখানে আমি যদি বলতে চাই যে কারা কারা এখানে দিয়েছেন, যেমন অভিনেতা আছেন জর্জ ক্লুনি এবং তার ওয়াইফ যিনি আইনজীবী আমাল ক্লুনি, তারপর আছেন স্টিভেন স্পিলবার্গ আছেন, ওপরা উইনফ্রি আছেন, এলেন ডিজেনারেস আছেন, এরকম অনেক, তারপরে গায়িকা আছেন আরিয়ানা গ্রান্ডে, এরকম অনেক সেলিব্রিটি আছেন,
মাইলি সাইরাসের আসার কথা রয়েছে আমরা শুনেছি, তারপরে টুইটারের সিও ডোনেট করেছেন এই অনুষ্ঠানে তাও শুনেছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে আপনি যেখানে আছেন সেখান থেকে প্রায় 3 মাইল দূরে যেই মূল ভেনুটি স্টেজ করা হচ্ছে আমরা টিভিতে দেখতে পাচ্ছি, এটি কি ক্যাপিটল হিল এবং ওয়াশিংটন মনুমেন্টের মাঝখানে যে বিশাল মল এরিয়া, এইখানে জড়ো হয়েছে লোকজন নাকি?
এখান থেকে আরেকটু অন্য সাইডে তারা জড়ো হয়েছেন, ঠিক ক্যাপিটাল হিল এবং মনুমেন্টের মাঝের রাস্তাটায় নয়, কিন্তু তার আরেকটু ওপারে পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে তারা কিন্তু জড়ো হয়েছেন, সবাই ওখানেই যাচ্ছেন হেঁটে। এবং
আচ্ছা, কিন্তু যারা আসছেন তাদের হাতে কোনো প্ল্যাকার্ড কিংবা কোনো ব্যানার কিংবা তাদের কোনো টি শার্টে লেখা এরকম কোনো স্লোগান আপনি পেয়েছেন?
সেলিম, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এমন কোন মানুষ আজকে আসেননি যাদের হাতে কোনো প্ল্যাকার্ড নেই বা এমন কোন পোশাক তারা পরিধান করেননি যেখানে তারা তাদের ভয়েস দেননি যে গান ভায়োলেন্সের এগেনস্টে তারা যে প্রটেস্ট করছেন সেখানে সেই সম্পর্কিত কোনো লেখা নেই। প্রত্যেকের হাতে একটি করে, ছোট হোক বড় হোক, একটি করে পোস্টার বা প্ল্যাকার্ড আছে। যারা হাতে প্ল্যাকার্ড ক্যারি করছেন না তারা টি শার্ট পরে এসছেন যেখানে লেখা আছে নো মোর গান ভায়োলেন্স। এবং প্ল্যাকার্ড গুলো দেখে যেটা আমার সবচেয়ে বেশি মনে হয়েছে, আজকের ইভেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনকে একটি বার্তা পৌঁছানো যে তারা যতই শক্তিশালী হোক না কেন, আমেরিকার মানুষজন যারা আজকে একসঙ্গে হয়েছেন এই গান ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের কঠোর একটি বার্তা খবর অবস্থান জানাতে, সেটি কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকের হাতে কিন্তু একটি করে প্ল্যাকার্ড আছে যেখানে লেখা আছে
আলাপ হয়েছে কিনা বা এই মুহূর্তে কারো বক্তব্য আপনি শোনাতে পারবেন কিনা আমাদেরকে?
আমার সামনেই এরকম অনেকে আছেন, আমি তার সঙ্গে কথা বলছি। হ্যালো ম্যাম, I am on a live air show now. So why are you here today?
আমরা পরিষ্কার খুব ভালো শব্দ শুনতে পাচ্ছি।
সেলিম, আপনি যেমনটি শুনলেন, ইনি কিন্তু বললেন যে তিনি চান যে আমেরিকার আইন প্রণে তারা একটি শক্ত অবস্থান যেন নিতে পারেন
সংস্কারের জন্য। আচ্ছা, এই বিষয়টি তো আজকের মূল দাবি, কারণ ১৭ জন নিহত হয়েছিল পার্কল্যান্ডের যে স্কুলটিতে, তারপর থেকেই যে সিরিজ অফ অনুষ্ঠান শুরু হয়েছে, কয়েকটি অনুষ্ঠান হলো, ১৪ই মার্চে যে ন্যাশনাল স্কুল ওয়াকআউট প্রোগ্রাম হলো, তারপর ভিত্তিতে আজকের যে ধারাবাহিকতা, এখানে মূল দাবিটিই ছিল হলো অস্ত্র আইন সংস্কার করতে হবে, আর অস্ত্র বিক্রির ক্ষেত্রে এবং অস্ত্র যারা কিনবে তাদের উভয়ের ক্ষেত্রে মানে খুব ভালো স্ক্রিনিং করতে হবে।
এখানে একটু বলে রাখি, ফ্লোরিডাতে কিন্তু গভর্নর একটি বিল পাস করেছেন যেখানে কিন্তু বয়স সীমা কিন্তু ১৮ থেকে বাড়িয়ে
২১ করা হয়েছে। জি, আচ্ছা, আমি এখানে একটু ছোট্ট করে তথ্য দেই আপনাকে এনআর এর কথা। এই ভদ্রমহিলা যে উল্লেখ করলেন ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, এতদিন এই গান ল সংস্কার করার বিষয়ে তাদের একটা কড়া অবস্থান ছিল, কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি পার্কল্যান্ডের ঘটনার পরে কিন্তু বেশ খানিকটা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্য এবং এখানকার যারা আইন প্রণেতারা তারা এবং আমেরিকানরা বেশ খানিকটা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। তার একটি ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি শ্রোতাদেরকে জানাই, সেটি হলো যে ২ বছর আগে বা ৩ বছর আগে যখন অস্ত্র আইন সংস্কারের জরিপ করা হতো, তখন ২০১৩ সালের কথা বলছি, ৫৫% আমেরিকান বলতেন যে না, ঠিক আছে, মানুষের অধিকার আছে অস্ত্র রাখার। আর ২০১৬ সালে ৬১% বলেছিল যে মানে একটু বেড়েছিল যে অস্ত্র আইন সংস্কার করা উচিত। এবছর এই ফেব্রুয়ারির ঘটনার পরে এখনকার সর্বশেষ জরিপে বলা হচ্ছে প্রায় ৬৯% লোক বলছে যে না, অস্ত্র আইন সংস্কার হওয়া উচিত, এবং এই যারা অস্ত্র কিনবে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে পরীক্ষা করে এবং বয়সের বার দিয়ে তাদের কাছে অস্ত্র বিক্রি করা উচিত। জাস্ট এটা একটা তথ্য জানালাম।
এখানে আরেকটি জিনিস যেটি বলা হচ্ছে, ৩ দিন সময় নেওয়ার জন্য অস্ত্র কেনার পর, অস্ত্র যখন যেই কিনতে যাবে, একটি ব্যাপার হলো যে বয়স সীমা তো অবশ্যই আছে, ২১ বছরের নিচে কাউকে দেওয়া হবে না, এবং আরেকটি চিঠি হচ্ছে ৩ দিন সময় চাওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং এর জন্য, যে তার সম্পর্কে যে ব্যক্তিটি কিনতে যাচ্ছেন তার সম্পর্কে ইতিবৃত্তান্ত সমস্ত কিছু জানার জন্য ৩ দিন সময় চাওয়া হয়েছে, এরপরে তাকে সেই অস্ত্রটি হস্তান্তর করা হবে, তার আগে নয়।
জি, আচ্ছা, আপনার আজকের সমাবেশে আপনি বললেন যে বিভিন্ন রকম স্লোগান লিখে প্ল্যাকার্ড ব্যানার কিংবা তাদের টি শার্টের উপরে লিখে আসছে, কিন্তু যারা মার্চ করছেন রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বলা হয়েছে যে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ অর্থাৎ ১ মিলিয়ন মানুষ হতে পারে, এরকম বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে। তো আপনি এখন খালি চোখে দেখে কত মনে হচ্ছে আপনার কাছে?
আপনার কাছে যে তথ্যটি আছে আমি বলতে চাই যে সেই তথ্যটি একেবারেই ঠিক, কারণ যেটি অনুমান করা হয়েছিল আমাদের কাছে আগে যে ইনফরমেশনটি ছিল যে 5 লাখের মতো হতে পারে। প্রথম দিকে কিন্তু আমরা জেনেছিলাম যে 1 লাখ হয়তো, তারপর কিন্তু আমাদের কাছে তথ্য আসলো যে না 5 লাখ হবে। আজকে এই মুহূর্তে এই ভেনিউ থেকে আমার মনে হচ্ছে এটি 10 লাখের অনেক ওপরে, এবং যারা এখানে এসছেন দূর দূরান্ত থেকে, আমেরিকার প্রত্যেকটি অঙ্গরাজ্য থেকে কিন্তু তারা এসছেন, বিভিন্ন রাজ্য থেকে এসছেন, তারা সবাই এসে কিন্তু একটি অনুভূতি প্রকাশ করছেন। তারা ভাবেননি যে আজকের এই ইভেন্টটি এত ভালো হবে, এত স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এখানে সমবেত হবেন, এবং তারা সবাই খুবই আশাবাদী যে আজকে এই যে এত মানুষের সমাগম, আর আজকের এই ইভেন্টে তারা আশা করছেন যে যার জন্য তারা লড়ে যাচ্ছেন, যে গান ভায়োলেন্সের ব্যাপারে তারা লড়ে যাচ্ছেন, এটি একটি সুরাহা হবে।
আচ্ছা, আমরা জানি যে এই পার্কল্যান্ডের যে স্কুলটিতে দুর্ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, সেই স্কুলের যে শিক্ষার্থী তাদের উদ্যোগেই এই আন্দোলনটি শুরু হয়েছে মূলত। তো আপনি যেখানে আছেন ওখানে তো আজকে শুধুমাত্র স্টুডেন্ট, মানে আগের দিন 14 মার্চে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ওয়াকআউট ছিল, কিন্তু আজকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সহ এসেছেন। আপনি কি কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পেরেছেন বা আপনার আশেপাশে আছে এরকম কেউ?
পার্কল্যান্ডের শিক্ষার্থীদের সঙ্গে আমি,
না পার্কল্যান্ড না, যে কোনো শিক্ষার্থী, যে কোনো স্কুলে,
আমি অন্যান্য হাই স্কুলের কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে, আমি মূল যে এখানে ইভেন্টটি হচ্ছে আমি তার কাছাকাছি অনেক গিয়েছিলাম, সেখান থেকে আমি সেই শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়েছি, এবং তারা কিন্তু বলেছেন আমাকে যে আমরা আমাদের জীবন বাঁচাতে চাই, আমরা স্কুলে পড়তে যাই। তারা বলছেন যে আমরা তো আমাদের জীবন এভাবে দিয়ে দিতে পারি না স্কুলে, যে আমরা স্কুলে সেফটি চাই। এবং আমি আরেকটি প্রশ্ন তাদের করেছিলাম যে যে কথাটি বলা হচ্ছে যে শিক্ষকরা অস্ত্র বহন করবেন কিনা, এটা কি, তখন তারা বলছেন যে না আমরা সেইটিতেও রাজি নই, কারণ স্কুলে কোনো ভায়োলেন্স, কোনো ধরনের সহিংসতা হোক আমরা চাই না। সেই সহিংসতার আগেই যে ধরনের মেজার্স নেওয়া উচিত সেই ধরনের কোনো আইন প্রয়োগ করা হোক বা আইন করা হোক, সহিংসতার
আমাদের হাতে আর মাত্র মিনিট দুয়েক সময় আছে। আমরা জানি যে ওই ফেব্রুয়ারির পার্কল্যান্ডের ঘটনার পরেও আরেকটা স্কুলে শুটিং এর ঘটনা ঘটেছে সম্প্রতি, আপনি জানেন বোধহয় গত সপ্তাহে ভার্জিনিয়া মেরিল্যান্ডের একটি হাই স্কুলে, সেখানেও এরকমই মানে সতীর্থ এক শিক্ষার্থী গুলি চালিয়েছিল এবং স্কুলের যে নিরাপত্তা কর্মী তার গুলিতে পরে সেই শিক্ষার্থী মারা গেছে, হামলাকারী মারা গেছে, যদিও দুজন আহত হয়েছে। তো এইসব নানান বিষয় নিয়ে আমার মনে হয় আজকের এই সমাবেশে যারা প্ল্যাক কার্ড এবং ব্যানার বহন করছে তারা স্লোগানও দিচ্ছে, এবং
সেলিম আপনাকে আরেকটি তথ্য দেই, আমি প্রশ্ন রেখেছিলাম শিক্ষার্থীদের কাছে এবং অভিভাবকদের কাছে যে স্কুলগুলোতে কিন্তু এনআরএর ফান্ডেড কিছু প্রোগ্রাম আছে যেখানে কিন্তু স্টুডেন্টরা অংশগ্রহণ করে থাকেন দুটো কারণে, একটি হচ্ছে যারা US মিলিটারিতে পরবর্তী সময়ে যোগদান করতে চান তাদের জন্য, এবং আরেকটি হচ্ছে বিভিন্ন শুটিং কম্পিটিশনে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য একটি ফান্ডেড প্রোগ্রাম আছে। এবং সেই ফান্ডেড প্রোগ্রামে কিন্তু ফ্লোরিডার যিনি হামলাকারী নিকোলাস ক্রুজ তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তা আমি প্রশ্ন রেখেছিলাম যে এই ধরনের প্রোগ্রামগুলো স্কুলগুলোতে রাখা উচিত কিনা, সেই কথায় কিন্তু সেই প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে আমরা চাই যে এই ধরনের প্রশিক্ষণগুলো স্কুলে না রেখে এই প্রোগ্রামগুলো স্কুলের বাইরে অন্য কোনো কারিকুলার হিসেবে এগুলো যেন রাখা হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আজকে এই মুহূর্তে আর নেই, কিন্তু আমরা এই বিশ্ব সংবাদের আগে অর্থাৎ আজকের অধিবেশন শেষের একটু আগে সর্বশেষ অবস্থা আবারও জানাবো। আমি পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে ছোট্ট করে আরেকটি তথ্য দেই, আজকের এই ইভেন্ট করার জন্য দি গো ফান্ড মি নামে যে পেজটি খোলা হয়েছে তাতে, এবং ওই ফ্লোরিডার ওই স্কুলটির যে ছাত্র শিক্ষার্থীদের উদ্যোগে হয়েছে তাতে এক মাসের মধ্যে প্রায় $4 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছেন এই বাবদ, এইসব অনুষ্ঠান এবং এই সচেতনতা বৃদ্ধির যে ক্যাম্পেইন চলছে এটার পক্ষে, এবং এটা বাড়তেই থাকবে এটাই সকলে আশা করছেন। সঞ্জনা, আমি আবারও আপনার কাছে ফিরে আসবো আরও কয়েক কিছুক্ষণ পরে, আর কিছু প্রোগ্রাম আমাদের অধিবেশনের কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পরে। আর একটু তথ্য হচ্ছে যে শুধু ওয়াশিংটন ডিসিতে নয়, আজকের এই মার্চটি সারা যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে এই একই দাবিতে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবছরের মার্চ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 10 মাসের জন্য $951 মিলিয়ন জরুরি অর্থ সহায়তায় আন্তর্জাতিক আবেদন জানিয়েছে জাতিসংঘ। বিষয়টি বিশ্লেষণ করেছেন ঢাকা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তাঁর সঙ্গে কথা বলেছেন আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসন সহ সংকট মোকাবেলায় এবছরের মার্চ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 10 মাসের জন্য $951 মিলিয়ন জরুরি অর্থ সহায়তার আন্তর্জাতিক আবেদন জানিয়েছে জাতিসংঘ। 16 মার্চ জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ওই সাহায্যের আবেদন জানানো হয়। গত বছরের আগস্ট থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রথম দফায় $434 মিলিয়ন আবেদন জানিয়েছিল জাতিসংঘ, আর ওই দফায় $400 মিলিয়ন অর্থ সহায়তা পাওয়া গেছে। কিন্তু এবারে বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে নানা সংকটের কারণে এই দফায় রোহিঙ্গাদের জন্য সাহায্যে দাতাদের আগ্রহের ঘাটতি এবং অর্থ প্রাপ্তির গতি শ্লথ হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে বাংলাদেশ ইতিমধ্যে এই রোহিঙ্গা সংকটের কারণে ব্যাপক অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক দাতাদের অর্থ সহায়তার গতি প্রকৃতি এবং রোহিঙ্গাদের কারণে অর্থনীতিসহ বাংলাদেশের নানামুখী ক্ষতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতি বিষয়ে ইতিমধ্যে গবেষণাও করেছেন। ডক্টর ফাহমিদা খাতুন বলেন,
আমাদের দেশে যে রোহিঙ্গারা এসেছে এটার ফলে তো অবশ্যই একটা সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব পড়েছে। এখানে ক্ষতিটাকে আমরা যদি তিনটা ভাগে দেখি, ব্রড তিনটা ভাগে, একটা তো হচ্ছে সরাসরি অর্থনৈতিক ক্ষতি, আরেকটা আপনার সোশ্যাল সামাজিক ক্ষতি, এবং তারপর আরেকটা হচ্ছে পরিবেশগত ক্ষতি। তো দেখা যায় যে অর্থনৈতিক ক্ষতিটা আমরা খুব সহজেই সেটা হিসাব করতে পারি এবং আমাদের চোখে পড়ে সেটা, কিন্তু অন্য ক্ষতিগুলো সেটা তো সাধারণত ইনডাইরেক্ট কস্ট হিসাবে আসছে, সেজন্য আমরা সাধারণত দেখি না। কিন্তু সবগুলোকে একসাথে করে যদি দেখি তাহলে এটা অর্থনীতির উপর বিরাট প্রভাব পড়ছে। কারণ যখন তারা প্রথম এসেছিল তখন বিভিন্ন দাতা সংস্থা থেকে বিভিন্ন সরকারের উদ্যোগে তাদের সাহায্যের জন্য আন্তর্জাতিক ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের জন্য যে জেনিভা কমিটমেন্ট যেটা করা হয়েছিল সেখান থেকে অর্থ এসেছে। এখন আবার নতুন করে জাতিসংঘ হিসাব দিয়েছে যে তাদের জন্য আগামী 10 মাসের জন্য $951 মিলিয়ন লাগবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে যখন যে কোনো দেশে যখন শরণার্থীরা যায় অন্য দেশ থেকে, তখন প্রথম দিকে দাতা সংস্থাগুলোর কিংবা বিভিন্ন সরকারের যে সমস্ত সাহায্যের যে অবস্থাটা থাকে, যে উদ্যোগটা থাকে, সেটা আস্তে আস্তে কিন্তু একটা স্তিমিত হয়ে যায়। আমরা যেটাকে বলা যেতে পারে যে ধরুন ডোনার ফ্যাটিক, এক ধরনের একটা স্থবিরতা এসে যায়, কারণ এটা কতদিন থেকে তারা সমর্থন দিয়ে যাবে। তখন কিন্তু যে দেশে আসে তার সেই সরকারকে কিছুটা দায়ভার নিতে হয়, সেই সরকারের খরচ করতে হয়। আমরা দেখছি যে আমাদের দেশের সরকার ইতিমধ্যেই তাদের জন্য বাসস্থানের জন্য কিছু জায়গা দিয়েছে এবং বাসস্থান করে দেওয়ার জন্য $2,000 কোটি বরাদ্দ করেছে, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে এইটাই সর্বশেষ খরচ। এবং আগামী বাজেটেও আমরা যতদূর জানি যে সেখানেও কিন্তু তাদের জন্য কিছুটা অর্থ রাখা হবে। তো এটা তো অবশ্যই সামগ্রিকভাবে চাপ। আরো ধরুন যদি আমি সামাজিক কিছু বিষয়গুলো দেখি, সেখানে যেমন ধরুন আপনার ট্রাফিকিং কিংবা মেয়েদের উপর ব্যবহারের ক্ষেত্রে, তো সেই সমস্ত বিষয়গুলো তো রয়েছে। এবং আরেকটা বিষয় রয়েছে যে অর্থনৈতিকভাবে ওখানে যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা প্রভাব পড়ে, পণ্যের দামের উপর একটা প্রভাব পড়ছে। তো এই ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন ধরনের প্রভাব পড়ে যায়। আর এটা সবচেয়ে বড় যে প্রভাবটা আমরা সেটা আমাদের সাধারণ দৃষ্টির বাইরে চলে যায়, সেটা হচ্ছে যে পরিবেশগত একটা, শুধুমাত্র গাছেরই যদি হিসাব করি সেখানেও কিন্তু শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে, এবং সামগ্রিক ভাবে জীব বৈচিত্র্যটা যদি ধরি সেটা তো হিসাব করা, আর্থিক মূল্যে হিসাব করা যায় না, তো সেই মূল্যটাও কিন্তু আমাদের চোখের মধ্যে আনতে হবে। তো এই সমস্ত বিষয়গুলোই আমরা যদি হিসাব করি তাহলে এটা তো অবশ্যই আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় নয়।
সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন জরুরি, তারা যতদিন বাংলাদেশে অবস্থান করবেন ততই অর্থনৈতিক সহ নানামুখী সংকট সৃষ্টি হতে থাকবে বাংলাদেশের জন্য। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সঙ্গীতের ভুবনে রবীন্দ্র অনুরাগী দুই শিল্পী দেবাশিস রায়চৌধুরী এবং রোহিণী রায়চৌধুরী কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফর করলেন। সম্প্রতি বিশ্বকবির নতুন কিছু গান নিয়ে তারা কাজ করছেন। স্টুডিওতে এই শিল্পীর সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি রবীন্দ্র গবেষক এবং সঙ্গীত শিল্পী দেবাশিস রায়চৌধুরী এবং অপূর্ব এক জুটি তারই কন্যা রোহিণী রায়চৌধুরী, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, নমস্কার।
নমস্কার।
আপনারা দুজনেই এবারে আমেরিকার বিভিন্ন রাজ্যে সফর করেছেন এবং অনুষ্ঠান করেছেন, সেই প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই জানতে চাইছি যে খুব সম্প্রতি আপনারা একটি সিডি নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথের লেখা কিছু ইংরেজি গান গান রূপে প্রকাশ করেছেন, সেই নতুন কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাচ্ছি।
আসলে এইটা যে গানগুলি আমরা করেছি এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো রবীন্দ্রনাথের লেখা ইংরেজিতে প্রার্থনা সঙ্গীত বলা যায়, যাকে আমরা হিমস বলি, সেই গান। সত্যি কথা বলতে কি এই এই অনুষ্ঠানে এই সিডিটি প্রথম পৃথিবীর মানুষের কাছে আমরা প্রকাশ করছি। এটার নাম দেওয়া হচ্ছে ইংলিশ হিমস বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, এর সাথে দুটো বাংলা হিমও আমরা রেখেছি এবং
প্রার্থনা
সঙ্গীত, তার সাথে এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন রয়েছে এই গানগুলি কি পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, এবং প্রত্যেকটি গানের টেক্সট এবং যে দুটি বাংলা গান আছে সেই দুটির ট্রান্সলেশন ইংরেজিতে আমরা করে এইটার সাথে এই সিডির সাথে দিয়েছি।
সিডির নামটা বলো, নিউমারাস স্ট্রিংস।
হ্যাঁ, এই নামটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথেরই একটি গান থেকে, দেয়ার আর নিউমারাস স্ট্রিংস ইন ইওর লিউট, ওনার ইংরেজিতে লেখা যে গানটি আমরা এখানে করেছি তারই একটা শব্দ, নিউমারাস স্ট্রিংস। উনি 1912 ইংল্যান্ডের থেকে কিছুদিনের জন্যে আমেরিকাতে এসেছিলেন, হ্যাঁ, আরবানাতে উনি ছিলেন, ওর ছেলে তখন ওখানে কৃষিবিদ্যা পড়াশোনা করতে এসছেন, তো উনি ছেলের কাছেও এসেছিলেন আর একটু রেস্ট নিতে এসছেন। তো তখন এখানকার ইউনিটেরিয়ান একটা ক্লাব থেকে ওকে বলা হয়েছিল যে আপনি একটু আমাদের কাছে কিছু শোনান, একটু একটু লেকচার একটু দিন বিভিন্ন বিষয় নিয়ে। সেই বক্তৃতাগুলো পরে ওনার ইংরেজি বই সাধনাতে ওটা ওগুলো পাবলিশড হয়েছিল। তো সেই সময় আমার ধারণা এই গানগুলো উনি লিখছিলেন। এই এই গানগুলির যে বক্তব্য সেগুলো সকলেই শুনলে বুঝবেন যে গীতাঞ্জলি পর্বে যে ওর যে বক্তব্য তার সাথে
যে প্রার্থনা সঙ্গীত যে বক্তব্যটা তার সাথে ভীষণ মিল এই গানগুলো।
আমরা কি একটুখানি শুনে নিয়ে আবার আলোচনায় ফিরে আসতে পারি?
নিশ্চয়ই, আমরা একটা গান
তাহলে মনে হয় রিলেট করতে সুবিধা হবে যে আসলে গানের ধারাটা কি রকম ছিল।
হ্যাঁ, গানের ধারাটা আপনাকে বলি, এই গান কিন্তু এই যে গানটা এখন আমরা শোনাবো এটা কিন্তু ওনারই লেখা, ওনারই সুর দেওয়া, কোনো বাংলা গানের ট্রান্সলেশন নয়। ইনফ্যাক্ট আমরা এই যে রেকর্ডিংটা করেছি আমাদের একজন খুব তরুণ একজন সঙ্গীতজ্ঞ, তার নাম
উপমন্যু কর, সে আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, ও ভীষণ ভালো অর্কেস্ট্রেট করে, কম্পোজ করে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে।
তো এই গানগুলোর যে মানে সঙ্গীতের ব্যাপারটা, মানে সঙ্গীত বলবো না, যন্ত্র সঙ্গীতের ব্যাপারটা সে করেছে,
আমরা একটু শোনাই।
Numerous strings.
strings in your lute, let me add my own among them. Then when you smite your chords, my heart will break its silence, and my heart will be one with your song. There are numerous strings in your lute, let me add my own among them.
Amidst your numberless stars, let me place my own little lamp.
Amidst your numberless stars, let me place my own little lamp.
There are numerous strings in your lute, let me add my own among them.
সত্যি চমৎকার। আমি কিন্তু চোখ বন্ধ করে ভাবছিলাম যে আমি অপেরা হাউসে অপেরা শুনছি। দেবাশিস রায়চৌধুরী, আপনি তো আমেরিকা সহ নানা দেশে সফর করেছেন এবং গান করেছেন, তো বিদেশিদের কাছে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আর কি করছেন?
হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথের গান তো ওর জীবনের থেকে আলাদা নয়, যে জন্যে আমি একটা চেষ্টা শুরু করেছি খুব রিসেন্টলি, সেটার নাম হচ্ছে টট, TOT, টেক্স অন ট্যাগোর। এই নামে আমি একটা ইলাস্ট্রেটেড লেকচারের সিরিজ শুরু করেছি ইউটিউবে, এবং এটা ইউটিউবে যে কেউ দেখতে পারবে, এবং সেই জন্য এটা আমি ইংরেজি ভাষায় করছি যাতে সারা পৃথিবীর মানুষ এটা দেখেন। আসলে রবীন্দ্রনাথের প্রতি একটু নতুন করে একটা উৎসাহ, একটু নতুন করে কৌতূহল সারা পৃথিবীর মানুষের মনে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছি।
জীবদ্দশায় ছিল সারা পৃথিবীর লোক রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের
একদম গ্লোবাল সেলিব্রিটি হয়ে গেছিলেন উনি।
তাই এই সিডিতে গানের সঙ্গে আবৃত্তিও করেছেন, তো আপনার কণ্ঠে আমি একটি আবৃত্তি শুনতে চাই।
আচ্ছা,
আমাদের শ্রোতাদের জন্য
নিশ্চয়ই। এই কবিতাটি আমি পেয়েছি রবীন্দ্রনাথের যে গানগুলি আমরা হিমসগুলি এইখানে রেকর্ড করেছি তারই সাথে এই কবিতাটি আছে,
এবং এই এই গান এবং কবিতা সবই কিন্তু এখনো এখানকার আমেরিকার ইউনিটারিয়ান চার্চে নিয়মিতভাবে গাওয়া হয় এবং আবৃত্তি করা হয়।
আমাদের যে বইটা গানে, যেটা হিম বুক বলে, সিঙ্গিং দ্য লিভিং ট্রেডিশন, এই বইয়ে কিন্তু এগুলো ছাপা রয়েছে
এবং এখনো তারা এই গাইছে,
মাধ্যমে প্রার্থনা
করছে।
I remember my childhood, when the sunrise, like my playfellow, would burst into my bedside with its daily surprise of morning. When the faith in the marvelous bloomed like fresh flowers in my heart every day.
এর সঙ্গে ছোট্ট করে বাংলায় একটুখানি কি শুনতে পারি?
হ্যাঁ, নিশ্চয়ই। সিরিতে একটি গান আমরা গেয়েছি, সেটাই গাই।
জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে।
আমরা জানি যে রবীন্দ্রনাথের গান বাণী প্রধান গান, কিন্তু নিউমারাস স্ট্রিংস এই সিডিতে একটি প্রার্থনা সঙ্গীত আপনি গেয়েছেন একভাবে আর
হ্যাঁ, এটা কিছুই না, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ট্রেডিশনে গায়কদের পর্যায়ে ভাগ করা আছে, টেনার, বেস, এরা এগুলো সব ছেলেদের, বেস, ব্যারিটোন, টেনাররা সব থেকে উঁচু স্কেলে, তারপরে বেস, তারপর আরো নিচে ব্যারিটোন,
আর মেয়েদের হচ্ছে সোপ্রানো,
আমায় গাইতে হয় কারণ আমার স্কেল চড়া বলে,
তারপরে হচ্ছে আল্টো, ফোর পার্ট হারমোনির কথা যেটা বলছিলাম, হ্যাঁ সেইভাবে সোপ্রানো, আল্টো, টেনার, বেস, এইভাবে চার ভাগে ভাগ করে স্বরলিপি সেইভাবেই
করা আছে, স্বরলিপি
একেবারে এখানকার ওয়েস্টার্ন ট্রেডিশনে করা। রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলা থেকে ওর বাড়িতে প্রচুর ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনেছিলেন এবং বাড়িতে পিয়ানো বাজানোর একটা চল শুনেছিলেন, বেটোফেন শুনতেন, মোৎসার্ট শুনতেন, এবং ওর যদি লাইব্রেরিটা কেউ দেখে দেখবেন তাতে কত ওয়েস্টার্ন ক্লাসিক্যালের রেকর্ডস তখনকার দিনে ছিল। আর উনি যখন প্রথমবার উনি যখন ইংল্যান্ডে গেলেন মাত্র 17 বছর বয়সে, তখন তো উনি প্রচুর অপেরা দেখেছেন, প্রচুর গান শিখেছেন, উনি যাদের সাথে থাকতেন সেই বাড়ির মেয়েরা ওকে অনেক স্কটিশ গান, ইংরেজি ফোক সংস ওকে শিখিয়েছিলেন, যেগুলোর ইনফ্লুয়েন্স আমরা ওই যেটা আপনি বললেন বাল্মীকি প্রতিভায় আমরা পেয়েছি। তো এইটা কিন্তু মানে পাশ্চাত্য ধারার সঙ্গীতের সাথে ওর কিন্তু বরাবর একটা যোগাযোগ রয়েছে, হ্যাঁ এটা বাঙালিরা হয়তো অতটা বোঝেন না।
এই যে এই গানগুলো আপনি পেয়েছেন, আপনি বলেছিলেন একটা বই ঘাটতে ঘাটতে পেয়েছেন, তারপরে একটুকু কিভাবে হলো?
আমরা আসলে বইটা পেয়েছিলাম একেবারেই মানে প্রথমে আমরা গিয়েছিলাম ওই শিকাগোতে মিডভিল লম্বার্ড থিওলজিক্যাল স্কুল, ওখানকার যিনি ডিরেক্টর বা প্রেসিডেন্ট তিনি আমাকে এই কথাটা বলেছিলেন যে তোমরা তো রবীন্দ্রনাথের গান করো, আমাদের যে ইউনিটারিয়ানদের যে হিম বুক তাতে আমাদের কয়েকটা রবীন্দ্রনাথের গান আছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি সকলের মতো ভেবেছিলাম যে ওই ট্রান্সলেশন বোধহয়। তারপরে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ট্রান্সলেশন তো নয়। তারপরে পিটসবার্গে একটা ইউনিটারিয়ান চার্চে গিয়ে দেখি তারা ওই বই দেখে রীতিমতো গান করে, এবং ওরা আমাদের বইটা উপহার দিলেন আমাকে
একটা গ্রীষ্মের দুপুরে গান গাই, তখন ওরা আমরা বইটা কিনতে চেয়েছিলাম কারণ ওটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা কালেকশন।
হ্যাঁ নিশ্চয়ই।
তো তখন আমরা রবীন্দ্রনাথের গান গাই এবং আমরা রবীন্দ্রনাথের দেশ থেকে এসেছি শুনে ওরা আমাদেরকে ওটা উপহার দিলেন,
এবং তারপরে আমি শুরু করলাম যে ওই গানগুলোকে এবার রেকর্ডিং করতে হবে। এবং তারপরে তার সাথে সাথে আমার একটা গবেষণাও শুরু হলো যে এই গানগুলো উনি কবে লিখলেন, কেমন করে লিখলেন, কেন লিখলেন, কিভাবে লিখলেন। তো তারই একটা ফল বলতে পারেন এই সিডিটা আর কি। এবং তখন আমি আমাদের দেশে যারা ওয়েস্টার্ন মিউজিক করে, আমরা তো করি, তাছাড়া আমার একটা ছোট গ্রুপ আছে যারা ওয়েস্টার্ন মিউজিক চর্চা করেন, তাদের সাথে বসে আমরা এই কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। এখন আমরা প্রথম ভিওএতে এটা রিলিজ করলাম, তার একটা বড় কারণ যে রবীন্দ্রনাথ এই গানগুলি সম্ভবত এখানেই প্রথম লিখেছিলেন, সেই জন্য আমরা আমেরিকাতে এটা প্রথম রিলিজ করলাম।
রোহিণী রায়চৌধুরী এবং দেবাশিস রায়চৌধুরী, আপনারা সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাই আপনাদের, ভয়েস অফ আমেরিকা এবং যে দর্শকরা ওইদিকে আছেন,
আমাদের যে অনুষ্ঠান শুনছেন তাদের,
যাদের জন্য আমাদের কাজ, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা,
নমস্কার।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে সাম্প্রতিক সময়ে দুটি পদক্ষেপ নিয়েছে। মার্চ মাসের 2 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কতিপয় রুশ নাগরিক যাদের উপর 2014 সালে কয়েকটি নির্বাহী আদেশ বলে প্রথমে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল, তাদের ওপর আবারও অতিরিক্ত আরও 1 বছরের নিষেধাজ্ঞা আরোপিত হবে। বর্ধিত নিষেধাজ্ঞার অন্যান্য কারণের মধ্যে রয়েছে রাশিয়ার তরফে ক্রাইমিয়া কক্ষিগত করার প্রয়াস এবং পূর্বাঞ্চলীয় ইউক্রেনে শক্তির ব্যবহার। প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের কাছে লিখিত এক বিবৃতিতে জানান, রাশিয়ার এহেন পদক্ষেপ ইউক্রেনের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংস্থাগুলিকে আঘাত করেছে, তাদের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে বিঘ্নিত এবং হুমকির মুখে ঠেলে দিয়েছে। রুশ হস্তক্ষেপের কারণে সরকারি সম্পদের অপব্যবহারও করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রতি রাশিয়ার পদক্ষেপ এবং নীতি ইউক্রেনের জাতীয় নিরাপত্তার প্রতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির প্রতি অস্বাভাবিক এবং চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবেলায় অন্য এক পদক্ষেপ নেবার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে $47 মিলিয়ন সমমূল্যের জ্যাভেলিন, অস্ত্রবিধ্বংসী অস্ত্রশস্ত্র সহ কতগুলি উন্নত প্রযুক্তিসম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দেবার কথা ঘোষণা করেন। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক ব্যবস্থা ইউক্রেনকে সাহায্য করবে এবং তাদের জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জিত হবে। প্রস্তাবিত এই অস্ত্র সরঞ্জাম ও সহায়তা বিক্রয় এই অঞ্চলের মৌলিক সামরিক ভারসাম্যতাকে বিঘ্নিত করবে না। রাশিয়া যদিও ইউক্রেনের কাছে এসব অস্ত্র সরঞ্জাম সরবরাহকে উস্কানিমূলক বলে হুঁশিয়ার করে দিয়েছে, তবে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, কোনো দেশ আগ্রাসী না হলে প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র উস্কানিমূলক হতে পারে না। স্পষ্টতই ইউক্রেন কোনো আগ্রাসী দেশ নয়, কারণ এই লড়াই সংঘটিত হচ্ছে তাদের নিজেদের অঞ্চলে। ইউক্রেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের অনুপস্থিতিতে রাশিয়ার সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না, যা শুরু হতে হবে অবশ্যই মিংস চুক্তি পালনের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে প্রমাণিত হয়েছে যে চলতি রুশ আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে। যে আগ্রাসন 10,000 জীবন কেড়ে নিয়েছে এবং 10,60,000 বেশি ইউক্রেনের জনগণকে বাস্তুচ্যুত করেছে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। সুপ্রিয় শ্রোতা, যেমনটি আগেই বলেছিলাম, সঞ্জনা ফিরোজকে আবারও নিয়ে আসব মার্চ ফর আওয়ার লাইভসে। কি হচ্ছে এখন সেটি জানার, সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আজকের অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত আকারে শোনার আগে, ওয়াশিংটন ডিসিতে যে মার্চ ফর আওয়ার লাইভস হচ্ছে, অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার এবং যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সচেতনতা বৃদ্ধির জন্য সেই সমাবেশে আমাদের সহকর্মী সঞ্জনা ফিরোজ আছেন এবং তার কাছে আমরা এখন সর্বশেষ অবস্থা জানব। সঞ্জনা, কি অবস্থা, আপনি কেমন আছেন এখন, ওখানে কি হচ্ছে?
এখনো ইভেন্ট চলছে এবং এই মুহূর্তে কিন্তু স্টেজে মার্জরি স্টোনের শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু সবাই কিন্তু খুব ইমোশনাল হয়ে গেছেন, তারা খুব আবেগী হয়ে গেছেন ওই ঘটনাকে রিমেম্বার করে। এবং এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে হাই স্কুলের একটি ছাত্রী আমার সঙ্গে আছেন, তার কাছে আমি কিন্তু কিছু প্রশ্ন রেখেছি, তিনি আমার সঙ্গে কথা বলছেন আজকের এই ইভেন্ট নিয়ে।
আমরা এবং শ্রোতারা সেটি শোনার অপেক্ষায় আছি।
Which high school do you go to? I go to Arundel High. And why are you here today?
To protest against gun violence and many of our own teachers in our school.
So did you know that the ROTC program, do you have an ROTC program in your high school?
We do.
And did you know that that is being funded by NRA? And not NRA doesn't only fund it with money, but it also has ammunition. And that is the one kind of training that Nicholas Cruz had. So how do you feel about that? Do you think your school should have that kind of a training program in your school at all? And what do you think about today's protest? Do you think, how hopeful are you about it?
সঞ্জনা, আমরা শব্দ খুব ভালো শুনতে পাচ্ছি না, আমার মনে হয় প্রচুর পরিমাণে বাতাসের আওয়াজ শোনা যাচ্ছে।
জি সালিম, আসলে এখানে প্রচুর বাতাস, এখানে খালি মানে এত মানুষ সমবেত হয়েছে, মানুষের কোলাহল তো আছেই, প্লাস এখানে ওয়েদার আজকে বেশ ঠান্ডা আছে, বাতাস প্রচুর, তো সেই কারণে হয়তো শুনতে কিছুটা সমস্যা হতে পারে। তবে এই ছাত্রী আমাকে চিঠি বললেন যে তিনি কোনো অবস্থাতেই মেনে নিতে চান না, মেনে নিতে পারছেন না যে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এই সিচুয়েশনের তো একটি তো শেষ থাকতে হবে। তার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে তার স্কুলে, তার তিনি যেই হাই স্কুলে পড়ছেন সেই হাই স্কুলে এই যে ROTC প্রোগ্রাম, যেটাকে বলা হয়ে থাকে জুনিয়র আর্মি অফিসার ট্রেনিং কোর, এই ধরনের প্রোগ্রাম তার স্কুলে আছে কিনা। এবং তিনি আমাকে কিন্তু বললেন যে তার স্কুলে আছে এবং তিনি এটি জানতেন না যে এই প্রোগ্রামটি যে NRA রাইফেলস অ্যাসোসিয়েশন যারা পরিচালিত হয়ে আসছে, এবং NRA কিন্তু শুধু যে টাকা দিয়ে তারা টাকা অনুদান দিচ্ছেন তা কিন্তু নয়, তারা কিন্তু রাইফেল গুলো কিন্তু তারা দিচ্ছেন এই ট্রেনিং প্রোগ্রাম গুলোর জন্য। যেখানে আমি এর আগেও যেটি বলেছি যে নিকোলাস ক্রুজ কিন্তু এই ধরনের ট্রেনিং দিয়েই কিন্তু উনি এই কম্পিটিশন তার হাই স্কুলের থ্রু দিয়ে যে কম্পিটিশন গুলো হতো শুটিং এর সেগুলোতে কিন্তু উনি অংশগ্রহণ করেছিলেন।
আচ্ছা, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ যে সমাবেশে যারা এসেছেন তাদের মধ্যে আমার ধারণা অনেক প্রচুর পরিমাণে বাংলাদেশিরাও এসেছেন, কারণ গতকালই আমরা জানি নিউ ইয়র্ক থেকে দুজন একজন অভিভাবক এসেছিলেন বাংলাদেশি।
আমার সঙ্গে নিউ ইয়র্ক থেকে এসেছেন আমিরা, তিনি নিউ ইয়র্কে ইউনিভার্সিটিতে, তিনি নিউ ইয়র্কের ইউনিভার্সিটি রেডিওতে উনি কাজ করছেন। আমিরা ওনার নাম, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি এখানে
শোনাতে পারবেন তার সঙ্গে?
তার সঙ্গে আমি তার কাছাকাছি সেভাবে যেতে পারিনি, কারণ তিনি আরেকটি জায়গা থেকে তিনি তার।
আচ্ছা, আমাদেরকে আরো দু একজনের বক্তব্য শোনাতে পারবেন?
আরো কিছু মানুষ তাদেরকে জিজ্ঞেস করছি,
আমার মনে হয় রেকর্ডিংটা তার মুখের কাছে আরেকটু নিয়ে নেন, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি।
You don't know what's going on?
সঞ্জনা, আমরা ভালো শুনতে পাচ্ছি না। আমরা আসলে ওই না, ওদের ওনাদের বক্তব্য কিন্তু পরিষ্কার ভাবে শোনা যায়নি আমার মনে হয় শব্দ সমস্যার কারণে। কিন্তু আমার কাছে, আমি প্রথমে নিউজের সময় বাজিয়েছিলাম একটি সাউন্ড বাইট আছে, সেটি আবার শুনিয়ে আমি এটার ব্যাখ্যা করছি ছোট্ট করে, আমরা শুনি। বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে তিনি অস্ট্রেলিয়াতে তার বাচ্চাদেরকে নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে আছেন, কোনো ঝুঁকিহীন ভাবে আছেন, যেখানে তার মাথার ভিতরে কোনো টেনশন নাই যে বাচ্চাদের স্কুলে দিয়ে আবার ভয়ে ভয়ে থাকতে হবে। কিন্তু তার টেনশন হচ্ছে তিনি অস্ট্রেলিয়ায় থাকলেও যুক্তরাষ্ট্রে তার আত্মীয় স্বজনরা রয়েছেন এবং তাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারা কিভাবে দুশ্চিন্তার মধ্যে থাকে, সেটা নিয়ে তিনি মতামত দিয়েছেন। আচ্ছা, আমরা শুনি।
When I send my kids to school, I never have to worry about them having to do active shooter drills. I don't have to worry about active shooters.
এক্স্যাক্টলি, তিনি আসলে অস্ট্রেলিয়া থেকে এই কথা বলছেন যে যুক্তরাষ্ট্রে তার আত্মীয় স্বজনরা স্কুলে বাচ্চা দিয়ে শান্তিতে ঘুমাতে পারছেন না বা থাকতে পারছেন না, এবং এই কারণেই আজকের এই মার্চ ফর আওয়ার লাইভস সমাবেশ। আর এই সমাবেশে সঞ্জনা ফিরোজ সর্বশেষ অবস্থা কিছু জানাতে চান? আর দু মিনিট আছে আমাদের হাতে।
জি, আমি যেটি বলছিলাম যে এই মুহূর্তে যার সঙ্গে আমার কথা হলো, তিনি কিন্তু একজন দাদি, তিনি কিন্তু বলছেন যে আমি আমার দুই নাতিকে আমি স্কুলে দিয়ে আমি শান্তিতে থাকতে চাই, আমার আমার ভেতরে যাবে কোনো টেনশন কাজ না করে, কোনো চিন্তা কাজ না করে যে আমার আমার নাতিগুলো ভালো আছে কিনা স্কুলে, কারণ স্কুল নিয়ে তো কখনোই আমাদের চিন্তা হবার কথা নয়, স্কুলে তো এই ধরনের সহিংসতা হবার কথা নয়, কেন হচ্ছে এটা আমরা চাই না। সেই কারণেই তার দাবি জানানোর জন্যই কিন্তু আজকে তিনি এসছেন এইখানে, এবং তিনি কিন্তু এসছেন উইচিটা থেকে, আমাকে তিনি জানালেন।
না, এই যে জেনিফার স্মিথ নামে যে ভদ্রমহিলার বক্তৃতা শোনালাম, বক্তব্য শোনালাম, একই কথা তিনি বলছেন যে অস্ত্র নিয়ন্ত্রণ এবং স্কুলে যাতে আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা দুশ্চিন্তা না করি সেই ব্যবস্থা করতে হবে, এই জন্যই আজকে সমাবেশ। এবং সবাই আশা করছেন যে আজকের এই সমাবেশের যে আহ্বান, যে দাবি, এগুলো আইন প্রণেতাদের কানে পৌঁছাবেন এবং তারা যথাযথ ব্যবস্থা নেবেন, এই কথাই বারবার বলছেন সবাই আজ। আর আমরা আর এক মিনিটে সর্বশেষ বক্তব্য শুনতে চাই সঞ্জনা ফিরোজ, আপনার সঙ্গে যদি কেউ থাকে শোনাতে পারেন বা আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন।
জি, এখানে
আচ্ছা, আমার মনে হয় লাইনটি কেটে গেছে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন মার্চ ফর আওয়ার লাইভস
সর্বশেষ স্টেজে মার্জরি স্টোনের কিন্তু একজন ছাত্র তার বক্তব্য দিচ্ছেন। তিনি কিন্তু বারেবারে জানাচ্ছেন যে আমরা আর এই ধরনের ঘটনা চাচ্ছি না, সবাই কিন্তু করতালি দিয়ে জোর করতালি।
যুক্তরাষ্ট্রে আজকের এই সমাবেশ হলেও এই মার্জরিস হাই স্কুলের এই ছাত্রের যে বক্তব্য, এটি সারা বিশ্বের মানুষের কানে পৌঁছাক এবং অস্ত্র নিয়ন্ত্রণ বা অস্ত্র আইন সংস্কার হোক, মানুষ যেন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আর দুশ্চিন্তায় না থাকে সেই বিষয়টি নিশ্চিত হোক, এটা আমরা সকলেই আশা করছি, কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঞ্জনা ফিরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর জন্য। আর এখন আজকের অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক আক্রমণের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগের দাবিতে আজ রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্চ ফর আওয়ার লাইভস বিক্ষোভে হাজার হাজার লোক সমবেত হয়েছেন। ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই বিক্ষোভের আয়োজন করে। সেখানে 14 ফেব্রুয়ারি গুলি করে 17 জনকে হত্যা করা হয়। রাজধানীর মূল সমাবেশে মনে করা হচ্ছে প্রায় 5 লক্ষ লোক সমবেত হয়েছেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে এবং বিশ্বব্যাপী এ ধরনের সমাবেশ হয়েছে। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 2 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন যে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক 2 দিন আগে এই বিস্ফোরণের লক্ষ্য ছিলেন আলেকজান্দ্রিয়ার নিরাপত্তা প্রধান। মিশরের সরকারি প্রেস দপ্তর বলেছে যে বোমাটি একটি আলেকজান্দ্রিয়ার আবাসিক এলাকায় যানবাহনের কাছে বিস্ফোরিত হয়, যাতে ছিলেন জেনারেল মুস্তাফা আল নেমের। তিনি অবশ্য এই হামলায় আহত হননি। মিশরের প্রধান কৌঁসুলী অবিলম্বে এই আক্রমণে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকার একে সন্ত্রাসী হামলা বলেই অভিহিত করছেন। ঢাকায় জরুরি অবতরণ করেছে US বাংলা এয়ারলাইন্সের কোয়ালালামপুরগামী একটি বিমান। 164 জন যাত্রী নিয়ে ছেড়ে দেওয়া 15 মিনিটের মাথায় বিমানটি শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। ত্রুটি পরীক্ষার পর ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকায় আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
পাইলট অতি সতর্কতা অবলম্বন করায় ফ্লাইটটির জরুরি অবতরণ করান বলে জানিয়েছেন US বাংলার জনসংযোগ বিভাগের কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি বলেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ছোটখাটো যান্ত্রিক ত্রুটির সিগন্যাল পান, যা উড্ডয়নরত অবস্থায় ঠিক হয়ে যায়। নিরাপত্তার দিক বিবেচনা করে ফিরে এসে পাইলট তা পরীক্ষা করে নেন। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের পর যাত্রা বাতিল করে। গতবারই মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে US বাংলার একটি ড্যাশ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ক্রু সহ 51 জনের মৃত্যু হয়। এর মধ্যে 26 জনই বাংলাদেশী নাগরিক। দুর্ঘটনায় বেঁচে যাওয়া 10 বাংলাদেশি যাত্রীর 7 জনকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। সিঙ্গাপুর ও ভারতে চিকিৎসা নিচ্ছেন 3 জন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন 1 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, ফ্রান্সের যে পুলিশ কর্মকর্তা ত্রেবের সুপারমার্কেটে একজন বন্দুকধারীর কাছে পণবন্দীদের বিনিময়ে নিজেকে সমর্পণ করেন, তিনি মারা গেছেন। সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলম আজ তাঁর টুইটারে লেখেন, লেফটেন্যান্ট কর্নেল আর্নাউদ বেলট্রেম মারা গেছেন। তিনি তাঁর দেশের জন্য মৃত্যুকে বরণ করেছেন। ফ্রান্স কখনই তাঁর বীরত্বকে ভুলবে না। গতকাল যুক্তরাষ্ট্রের অভিশংসকরা এই অভিযোগ এনেছেন যে অন্যতম বৃহত্তম রাষ্ট্রপরিচালিত সাইবার আক্রমণ, যা কিনা বিচার বিভাগ উদ্ধার করেছে, তাতে দেখা যাচ্ছে যে ইরান সরকারের পক্ষে 9 জন ইরানি হ্যাকার মূল্যবান গবেষণা এবং অন্যান্য উপাত্ত হ্যাক করার লক্ষ্যে 4 বছর ধরে শত শত আমেরিকান ও বিদেশি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে গোপনে প্রবেশ করে। আজ দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে এপ্রিল মাসে 2 কোরিয়ার মধ্যকার শীর্ষ বৈঠকের আলোচ্যসূচি এবং আনুষঙ্গিক বিষয় সমন্বয় সাধনের জন্য উত্তর কোরিয়া আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছে। সীমান্তের কাছে সন্ধিগ্রাম পানমুনজমে উভয় পক্ষ 3 সদস্য বিশিষ্ট একটি আলোচক দল পাঠাবে। শান্তিপূর্ণভাবে দেশটির পুনঃ একত্রীকরণ কমিটির উত্তর কোরিয়ার চেয়ারম্যান রি সন গন উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন কেলভিন পাওয়েলার। শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আজকের অনুষ্ঠান। আমি সেলিম হোসেন আবারও আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.